وقال النبي صلى الله عليه وسلم ولا تعص الله فإن بالمعاصي حل سخط الله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم بزرگان محترم আমি বলেছিলাম যে প্রত্যেক বছরের শেষে শুরুতে মানুষ ব্যবসার হিসাব মিলায়, আমি কতটুকু কামিয়াব না আমি ব্যর্থ এটা মিলায় দেখে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটা ব্যবসা করার জন্য। আল্লাহ তিজারা শব্দ নাম দিলেন, তিজারাতুন ব্যবসা, এবং নিজে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যবসা কি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনবে, এবং আল্লাহ তোমাদেরকে যে জান এবং মাল দিয়েছেন এটা নিয়ে আল্লাহর রাস্তায় বা আল্লাহর দিনের জন্য একটা ত্যাগ তিতিক্ষা একটা মুজাহাদা কুরবানি করবে। আল্লাহ নিজেই ওই ব্যবসার একটা ব্যাখ্যা দিয়েছেন, পরিচয় দিয়েছেন, এবং শেষে কথাও বলেছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, তোমরা যদি বুঝো এর থেকে ভালো আর কিছু নেই। খায়ের মানে এর উপরে আর কিছু নেই, এটা সবচেয়ে ভালো। আল্লাহ যে ব্যবসা শিখাইলেন যে ঈমান আনা আর আল্লাহর দেওয়া জান মাল নিয়ে আল্লাহর দিনের জন্য মেহনত মুজাহাদা করা, যখন যেখানে যে কুরবানির প্রয়োজন, দিন হাসিল করার জন্য, দিনের উপরে চলার জন্য, দিনকে বাকি রাখার জন্য জান মাল কেন খরচ করব, কোথাও আছে নিজের দিনের উপরে চলার জন্য হজ করে কেন, সে দিনের একটা দায়িত্ব একটা ফরজ আদায় করার জন্য। তো দিনের উপরে চলার জন্য এবং দিনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য, বাকি রাখার জন্য চান মাল খরচ করতে হয়। কখন খরচ করতে হয়? আল্লাহর দিনকে বাকি রাখার জন্য। যেমন এখন উলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় অজাহাতি জোর করতেছে, কি জন্য? এক বান্দার পক্ষ থেকে কিছু গলত কথা ছড়ায় গেছে, তার দায়িত্ব ছিল এটা প্রত্যাহার করা, উনি করেন নাই। এখন ওই কথাগুলো চলতে থাকলে মানুষের ঈমান আমল নষ্ট হবে, ঈমান আমল নষ্ট হবে ওই কথাগুলো বিশ্বাস করলে। কোরআন বুঝিয়ে পড়া ওয়াজিব, হেদায়াত আল্লাহর হাতে না, নাউযু বিল্লাহ, এই টাইপের কিছু কথা ছড়াই পড়ছে। যিনি বলেছেন তিনি যদি প্রত্যাহার করতেন, বড় বড় মাজমা ইজতেমাতে ঘোষণা দিতেন, ভাই আমার এই কথাগুলো ভুল ছিল, এটা আপনারা প্রচার করবেন না, সঠিক এইটা, তাহলে ওলামায়ে কেরামের কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু ওনাকে বারবার বলার পরেও পুরা দুনিয়া অনুরোধ করছে, দেওবন্দ অনুরোধ করছে, সারা দুনিয়ার শ্রেষ্ঠ এলমি মার্কাজ, এলেমের কেন্দ্র, যেখানে যা হক দেখবেন গোড়া বের হবে দেওবন্দ, যেখানে হক দেখবেন তালাশ করেন, ভাই আপনি কোথেকে আসছেন, আপনার ওস্তাদকে দেখাবে দেওবন্দ। তারা অনুরোধ করছে, মক্কা মদিনার যারা বড় আলেম ওলামা আছে তারা অনুরোধ করছে, আল্লাহ মালুম কেন উনি ভুলগুলো প্রত্যাহার করতেছেন না, আল্লাহ জানে। যে কারণে ওলামায়ে কেরাম বাধ্য হয়ে এই ভুলগুলো জনগণকে জানাইতেছে, ইসলামকে বাকি রাখার জন্য, মুসলমানদের ঈমান হেফাজত করার জন্য, এটা তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। ওলামায়ে কেরামকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, জনগণের মধ্যে ঈমান আমলের শিক্ষা দেওয়ার জন্য, এবং কোন দিক দিয়ে ঈমান আমলের উপরে আঘাত আসলে ওটা প্রতিহত করার জন্য, ওটার থেকে মুসলমানদের ঈমান রক্ষা করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আর রক্ষা করার জন্য, দুটো দায়িত্ব, ঈমান শিক্ষা দিতে হবে আবার জনগণের ঈমান রক্ষাও করতে হবে, দুটো দায়িত্ব। এই দায়িত্বের কারণে, এই ঈমানি দায়িত্বের কারণে আজকে বিভিন্ন জায়গায় শোনা যেতেছে বড় বড় অজাহাতি জোর হইতেছে। দুঃখের সাথে বলতে হয় আমাদের তো মোকাবেলা চলবে কুফুরি শক্তির বিরুদ্ধে, কুফুরি শক্তি, কিন্তু দুঃখজনকভাবে কাফেররা এমন একটা ষড়যন্ত্র করেছে আমাদের কিছু লোক দিয়ে, তাদেরকে হাত করে, যে এখন আমাদের মোকাবেলা করতে হয়েছে মুসলমান নামধারী কিছু লোকদের সাথে, মোকাবেলা করব কুফুরি শক্তির বিরুদ্ধে, এমন কিছু মুসলমান ভাই তারা আরেক গোমরা দল হয়ে গেছে, এখন তাদের বিরুদ্ধে লড়তে হচ্ছে বাকি মুসলমানদেরকে বাঁচানোর জন্য, মানে সবগুলো গোমরা হবে। এই জন্য এই অজাহাতি জোর করা হইতেছে, অনেকে বোঝে না, তারা বলতে যে ওলামায়ে কেরাম গীবত করে, তারা বলতে যে ওলামায়ে কেরাম গীবত করে, এই লোকগুলো সাধারণ দিনী জ্ঞানও নেই যে কোনটা গীবত কোনটা ফরজ, সব দোষ গাওয়া কি গীবত? কোরআন আল্লাহ তাআলা ফেরাউনের দোষ বলেন নাই, বলেন আবু জাহালের দোষ বলেন নাই, কারুনের দোষ বলেন নাই, আবু লাহাবের দোষ বলেন নাই, তাহলে আল্লাহ কি কোরআনে গীবত করছেন? কখনো হইতে পারে না। ওগুলো কেন করছেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদের তালিম দেওয়ার জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য। কারুনের বিরুদ্ধে একটা রুকু নাজিল হয়েছে, তাকে আল্লাহ রাস্তায় খরচ করতে বলা হয়েছিল, বললে আর আল্লাহ রাস্তা আবার কোনটা? এই মাল তো আমি আমার বুদ্ধি দিয়ে হাসিল করছি, আল্লাহ তো দেয় নাই। সে বলল মাল তো আল্লাহ দেয় নাই, আমি টেকনিক করে হাসিল করছি। অথচ মাল টেকনিক করে হাসিল করা যায় না, মাল কেসমতের সাথে। আমাদের কেসমত ভাগ্য, যার জন্য আল্লাহ যতটুকু বরাদ্দ করছেন ওর থেকে বাড়বে না, হারাম রাস্তায় গেলেও বাড়বে না। যে হালাল রাস্তা ছেড়ে মাল বাড়ানোর জন্য হারাম রাস্তায় যায়, একই থাকবে, একই থাকবে, বাড়বে না। কেসমত সাথে অনেক মূর্খ লোকরে অনেক মাল দিয়ে রাখছে, অনেক শিক্ষিত লোকরে মাল দেন নাই। যদি বিদ্যা বুদ্ধির সাথে হইত সব মাল বড় বড় ডিগ্রিধারী যারা তারা পাইত। মাল যদি বিদ্যা বুদ্ধির সাথে হইত সংযুক্ত, তাহলে তারা সবচেয়ে প্রধান বিচারপতি যিনি, উনি বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী হবেন, প্রধান বিচারপতি। কিন্তু কই, এ তো কয়েক হাজার টাকা বেতনে চাকরি করে, কয়েক হাজার টাকা বেতনে চাকরি করে, এ তো ধনীর মধ্যে পড়ে না। তো কারুনের কথা আল্লাহ কেন বলছেন, যে কোন মুসলমান যাতে কারুন না হয়, সেও যাতে মনে না করে যে আমি টেকনিক করে বুদ্ধি খাটায় এই মাল জমা করছি, এটা মনে না করে। এটা যেই মনে করবে সে আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, সে কারুন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ তো জমিনে গেড়ে গেছে, সে দুনিয়াতে না গাড়লো আখেরাতে দোজখের মধ্যে গাড়ে যাবে। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবসা আমাদেরকে দিয়েছেন, আল্লাহর দেওয়া জান মাল নিয়ে আল্লাহর দিন শিখতে হবে, আল্লাহর দিন কায়েম করতে হবে। এই যে মাদ্রাসা কেন করা হয়, এখানে কেন চান্দা দেওয়া হয়, যে এখান থেকে আলেম তৈরি হবে, এরা দুনিয়াতে ছড়াই পড়বে, এরা সবাইকে দিন শিক্ষা দিবে, তো ইসলাম কায়েম হয়ে গেল। ইসলাম মাদ্রাসায় কেন চান্দা দেন আপনারা, কেউ তো আপনাদেরকে বাধ্য করে না। চান্দা না দিলে আপনার এই শাস্তি হবে, আপনার নিজের উদ্যোগে দিচ্ছেন, কেন দিচ্ছেন? সৎকার জারিয়া, আমি তো দিনের কাজ করতে পারবো না, আমি আলেম না, ঠিক আছে আমি আমার মালের কিছু একটা অংশ এই মাদ্রাসায় দেই, এখান থেকে হাফেজ বের হবে, কারি বের হবে, মৌলানা বের হবে, মুফতি বের হবে, শাইখুল হাদিস বের হবে, তারা দিনের দাওয়াত নিয়ে সারা দুনিয়াতে ফেরি করবে, সারা দুনিয়াতে ছড়াই দিবে, আমি ওদেরকে একটু খেদমত করে ওদের খেদমতের ওদের দিনই খেদমত ওর মধ্যে শরীর হয়ে গেলাম, ওদেরকে একটু খাওয়াই পরাই কিতাব কিনে দিয়ে ওদের বিশাল খেদমতের মধ্যে শরীর হয়ে গেলাম। এখানে মাল কেন খরচ করতেছি আমরা, দিন কায়েম করার জন্য, দিন কায়েম করার জন্য। আর অজাহাতে জ্বর টাইপের মাহফিলে মাল কেন খরচ করতেছে এখানে, কেন? এখানে দিন রক্ষা করার জন্য, দিন রক্ষা করার জন্য, যে গলত ব্যাখ্যা ছড়াই পড়তেছে। যদি জনগণকে না বোঝানো হয় তারা ওটাই বিশ্বাস করবে, যেহেতু কথাগুলো একজন বড় ব্যক্তির পক্ষ থেকে আসছে। কোন বড় আলেম যখন নাকি অন্য পথে চলে যায় তো পাবলিকের বিরাট একটা দল গুমরা হয়ে যায়। এই জন্য কিতাবে লিখছে জাল্লাতুল আলেম, জাল্লাতুল আলম। আলেম মানে জ্ঞানী, আলম মানে পৃথিবী, আলিম মানে আমাদেরকে আলেম ওলামা বলি, ওই একই শব্দ, শুধু লামে ছিল জের, ওখানে জের না দিয়ে জবর দেন, আলাম তার অর্থ পৃথিবী। কোন বড় ব্যক্তির যদি পদস্খলন ঘটে তো পৃথিবীর পদস্খলন ঘটে, অর্থাৎ বহুত মানুষ তারা পদভ্রষ্ট হয়ে যায়। যেমন আজকে অনেকেই বলতেছে, যে ওলামারা গীবত করে, এটা তাদের পদস্খলন। তারা বলতেছে আমাদের জন্য দোয়া করেন, আমরা জন্য, আমরা তো গুমরা হয়ে গেছি, আমরা জন্য গুমরাহের উপরে মরতে পারি, এর জন্য আমাদের জন্য দোয়া করেন। তারা আরো দুঃসাহসিকতা দেখাইতেছে যে উনি যদি দোজকে যায় আমরা যেন ওনার সাথে দোজকে যেতে পারি। নাউযুবিল্লাহি মিন যালিক। এইসব কথা বললে ঈমান থাকবে কিনা? ঈমানই তো নষ্ট হয়ে যায় এইসব কথা। দোজক কোন নানিকা মাকান, নানি বাড়ি? এই কথা বলা কত দুঃসাহস, কত দুঃসাহস! আল্লাহ সবাইকে হেফাজত করুন। তো বলতেছিলাম বৎসরের শেষে হিসাব মিলাইতে হয়। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কবরে হাসরে কামিয়াবির জন্য একটা ব্যবস্থা দিয়েছেন, কি? তোমার জান মাল দিন শিক্ষা করার জন্য, দিন কায়েম করার জন্য, দিন রক্ষা করার জন্য ব্যয় করো। এই একটা তেজারাত, এই একটা ব্যবসা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এখন যেহেতু আরবি বছর শেষ হয়ে গেল, নতুন বছর শুরু হয়ে এক মাস চলে গেছে, আজকে দ্বিতীয় মাসের প্রথম দিন, আজকে এখনো নতুন বছরের শুরু রয়ে গেছে, কাজেই ওই দায়িত্ব আমাদের রয়ে গেছে যে আমরা আমাদের জিন্দেগি কিভাবে পার করতেছি, যে আমাদের মৌলিক কাজগুলো শিক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো শিখে আমল করতেছি কিনা। মৌলিক যে দায়িত্বগুলো, যে তোমার বিশ্বাসকে ঠিক করো, তোমার বিশ্বাসের মধ্যে যেন কোন কুফুর শেরেক না থাকে, এইটা আমি কতদূর করছি? তোমার বিশ্বাসের মধ্যে কোন কুফুর শেরেক না থাকে, কত কুফুরি কথা শেরেকি কথা সমাজে ছড়াই আছে, আমরা বলতে থাকি, যদি কুফুরি কথা তা জানিও না। যেমন বন্যা হইলে বলে প্রাকৃতিক দুর্যোগের কারণে, আরে প্রাকৃতিক কোনো কিছু নেই, প্রকৃতি কোনো কিছু নেই, তা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। প্রকৃতিকে ইংরেজিতে বলে নেচার, ন্যাচারাল, নেচার কোনো কিছু নেই, তো নাস্তিকরা বলে সব প্রাকৃতিক নিয়মে হইতেছে, কোন স্রষ্টা নেই, কোন আল্লাহ নেই। নাউযুবিল্লাহ, আমরা তো সেই প্রাকৃতিক হয়ে নাস্তিকদের দলে চলে গেলাম। বহু কথা সমাজে ছড়ায় আছে। আবার কেউ বলে বন্যা হলে এটা প্রকৃতির খেয়ালি বনা, প্রকৃতির খেয়ালি বনা, মানে প্রকৃতির একটা কাঁচা সিদ্ধান্ত, মানে এই বন্যাটা দিলে কি ক্ষতি হবে তা প্রকৃতি চিন্তা করে দেখে নেই, চিন্তা না করে দিয়ে বসছে, এখন দেখে যে অবস্থা খারাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। শিক্ষিত শিক্ষিত লোক তারা এই কথা বলতেছে। এই জন্য ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকা খুবই জরুরি। যারা জুড়ে থাকবে আশা করা যায় আল্লাহ তাদেরকে রক্ষা করবেন, তারা কুফুর শেরেক থেকে নিজের ঈমানকে রক্ষা করতে পারবে। দুই নম্বর দায়িত্ব উযু, নামাজ, এগুলো হুবহু নবীজির তরিকায় হইতেছে কিনা, এটা বারবার ট্রেনিং হইতে হবে, মস্ক হইতে হবে, প্রশিক্ষণ হইতে হবে, এটা আমি করতেছি কিনা। দেখা দেখি নামাজ পড়লে নবীজির নামাজ হবে না। তিন নম্বর, আমার রিজিক 100% হালাল আছে কিনা, আমার রিজিক 100%, এটা অঙ্কের মতো 1% গলত হলেও পুরোটা গলত। কারোর রিজিকের ব্যবসা বাণিজ্যের চাকরি বাকরির একটা পার্ট গলত তো পুরোটাই গলত। এটা উদাহরণ অঙ্কের মতো, পুরো অঙ্কের মধ্যে এক জায়গায় ভুল করছে আর সব জায়গায় মিলাই দিছে, এই মিলাই দেওয়ার দ্বারা কোনো কাজ হবে না। তা আমার এরকম আছে কিনা, আমরা আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ওলামায়ে কেরামের কাছে যাই কিনা, হুজুর আমি এইভাবে ব্যবসা করি আমারটা ঠিক আছে কিনা। আজকাল আধুনিক জামানায় যে সমস্ত ব্যবসা হইতেছে এর মধ্যে বহু হারাম, বহু হারাম। বিদেশ থেকে মাল আনতেছে, এখনো মাল তার হাতে আসে নাই, আগেই বিক্রি করে দিচ্ছে। একটা লোক বিদেশ থেকে মাল আনতেছে, কাগজ আসছে, ডকুমেন্ট আসছে, মাল আসে নাই, এ ডকুমেন্ট বিক্রি করে দিচ্ছে। অথচ নবীজি বলেন আল্লাহ তাবিয়ে মা লাইসা ইন্দাকা, যে মাল এখনো তোমার হাতে আসে নাই ওটা বিক্রি করিও না। যদি ওই জাহাজ ধর তলায় যায়, ওই ডকুমেন্ট যে কিনলো আপনার কাছ থেকে, হ্যাঁ 50 লাখ টাকা দিয়ে এই ডকুমেন্ট দিয়ে কি করবে, জাহাজ তো চলে গেছে। এরকম অহরহ হারাম ব্যবসা চলতেছে। টেলিফোনে একজনের কাছ থেকে কিনলো, এখনো তার হাতে আসে নাই, আবার ক্রেতা পাইছে, টেলিফোনে বিক্রি করে দিল, মাল দেখেও নাই, ধরেও নাই, ছয়েও নাই, টেলিফোনে এক পার্টিতে কিনছে, টেলিফোনে আর এক পার্টির কাছে বিক্রি করতেছে। এগুলো তো ওই 10 টাকা দিয়ে 20 টাকা নেওয়ার মতো, কারণ কোন মাল তো তার হাতে আসে নাই। মাল হাতে আসলে সুদ বলা হইতো না, মাল হাতে পাইছি ওটা বেশি, আমি মাল হাতে পাইছি সেটা আমি বিক্রি করছি, তখন এটা বলা হবে না যে আপনি তো 10 টাকা দিয়ে 20 টাকা নিলেন, এটা বলা হবে না। কিন্তু একে তো মাল তার হাতে আসতেছে না, সে এক পার্টিতে কিনছে আর এক পার্টির কাছে বিক্রি করতেছে, বিক্রি বলতে আমার মালটা অবক্ষণে আছে, তুমি যাও আমি বলে দিচ্ছি তুমি নিয়ে নাও, আমার সাথে মালের কোনো দেখা সাক্ষাৎ নেই, না যাইস। অহরহ হইতেছে এগুলো, কিন্তু কেউ জিজ্ঞাসাই করে না, ওলামাদের কাছে আসে না, আমরা নিজেরা কি খাইতেছি, হারাম খাইতেছি, পরিবারকে হারাম খেলাইতেছি, অনুভূতিও নেই, হারামের মধ্যে দিয়ে জিন্দেগী পার হইতেছে, অনুভূতিও নেই। এটা তিন নম্বর দায়িত্ব, হিসাব মেলানোর তিন নম্বর দায়িত্ব এটা, আমার রিজিকের অবস্থা কি। চার নম্বর দায়িত্ব, আমি বাপ মায়ের হক আদায় করতেছি কিনা, বিবি বাচ্চা ভাই বেরাদার পাড়া প্রতিবেশী তাদের হক আদায় করতেছি কিনা, আমার কাছে তাদের যে পাওনা এটা পরিশোধ করতেছি কিনা, এটা মিলাই দেখতে হবে। পাঁচ নম্বর মিলাই দেখতে হবে যে দুই রকম গুণা আছে, কিছু গুণা আছে কলবের সাথে সম্পৃক্ত, কিছু গুণা আছে বাহ্যিক, কলবের সাথে না, এই উভয় প্রকার গুণা আমি বর্জন করতেছি কিনা, এর জন্য মাশায়েখদের কাছে যাইতে হয়। এই পাঁচ নম্বর যে বিষয়টা, তোমরা সব রকম গুণা ছাড়ো, গুণার কাছেও যাবে না, পদারু জাহেরাল ইসমি অবাতিনা, জাহেরি গুণা ছাড়ো আর কলবের গুণা দুটো ছাড়ো, আল্লাহ তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা মা বাতন, জাহেরি গুণা ছাড়ো বাতিনি গোনা ছাড়ো, গোপনে যেটা করে মানুষ সব ছাড়ো। কারণ গোনা করলে আল্লাহর গুসা, আল্লাহর গজব তার জন্য হালাল হয়ে যায়, তার জন্য হালাল হয়ে যায়, সে গজবে ধ্বংস হয়ে যায়, কোনো কিছু তো সে সারতে পায় না, শেষ পর্যন্ত একাই মরে যায়, একাই হাততাল করে মরে থাকে, সারতে নেই তার দুনিয়াতে, গুনাহ সারতে হবে। আজকাল আমাদের অবস্থা হয়ে গেছে, ইসলামে যে বলা হয়েছে 73 ফেরকা হবে, একটা ফেরকা জান্নাতে যাবে আর 72টা জাহান্নামে যাবে। এই 72 ফেরকার মধ্যে একটা ফেরকার নাম হল মুরজিয়া। একটা ফেরকার নাম কি? মুরজিয়া। এদের বিশ্বাস কি? ওদের বিশ্বাস হল যে কাফের অবস্থায় কোন নেক কাজ করলে ওটা ধর্তব্য হয় না, এটুকু কিন্তু আমরাও মানি। কাফের অবস্থায় যদি কেউ নামাজ পড়ে, হিন্দু মুসলমান হয় নাই, 5 সপ্তাহ নামাজ পড়ে তো কোনো কাজ হবে না, কারণ মুসলমান হয় নাই, ইমান আনে নাই, অ্যাকাউন্ট খোলে নাই, তো সব কোথায় লিখবে? অ্যাকাউন্ট তো থাকতে হবে। আপনি ব্যাংকে অনেক টাকা দিয়ে আসলেন, অ্যাকাউন্ট খোলেন নাই, তো ওরাই ভাগযোগ করে নিয়ে নেবে। অ্যাকাউন্ট লাগবে, অ্যাকাউন্ট তো ইমান। তো ওদের এই কথাটা আমরা মানি যে কাফের অবস্থায় নেক কাজ করলে এর কোন গ্রহণযোগ্যতা নেই। দ্বিতীয়টা আমরা মানি না। দ্বিতীয়টা হল যে ইমান আনার পরে গোনাতে আর কোন ক্ষতি হয় না। ইমান যখন আনলো তার জন্য কটা ইমান হল, হ্যাঁ, গোনা প্রুফ, হ্যাঁ, অর্থাৎ গোনাকে আর কাছে ভিড়তে দেয় না, গোনাকে কোন ওয়াটার প্রুফ থাকে না ঘড়ি, ওরকম ওটা গোনাকে প্রোটেকশন দেয়, কোন গোনা করলে ওটা গোনা হয় না। অন্নাল মাসিয়াতা লা আযুরু মাল ইম্মাত মাল ইমান। ইমান আনার পরে গোনাতে কোন ক্ষতি হলো না, নামাজ পড়লো না কোন ক্ষতি হবে না, যাকাত দিল না কোন ক্ষতি হবে না। এদেরকে বলে মুরজিয়া। তো আমার তো এই ফেরকা না, কিন্তু গোনা করার ব্যাপারে এই ফেরকার সাথে আমাদের কিন্তু সামঞ্জস্য আছে। এই ফেরকার না আমরা, আমরা আহলে সুন্নতুল জামাত। যে এক ফেরকাকে নবীদের জান্নাতি বলেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি, মৌলিকভাবে আমরা সেই ফেরকাতে আছি যারা জান্নাতি। কিন্তু গুনাহ করার ব্যাপারে ওই মুরজিয়া ফেরকার সাথে আমাদের সামঞ্জস্য আছে। তা না হলে একটা মুসলমান গুনাহ কিভাবে করে? একটা মুসলমান সে নামাজ পড়ে না, সে দাড়ি মুন্ডায়, সে প্যান্ট লটকাই দেয়, টাকনুন দিছে, সে সময় পাইলেই টেলিভিশনের সামনে, টেলিভিশনের মুসল্লি হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। কিভাবে করতেছে? সে যদি গুনাহকে ক্ষতিকর মনে করত, এই গুনাহগুলো করতেছে কিভাবে? কোন কোন গুনাহ দ্বারা নেক আমল সব বাতিল হয়ে যায়, অহংকার, নেক কাজ করে অ্যাডভার্টাইজ করা, রসুলের সানে বা হক্কানে ওলামায়ে কেরামের সানে বেয়াদবি করা, এতে পিছনে সমস্ত নেক কাজ বাতিল হয়ে যায়। আনতাহবাতা আমালুকুম ও আনতুম লা তাশুরুন। কিছু কিছু গুনাহ দ্বারা পিছনে সমস্ত নেক আমল বাতিল হয়ে যায়, আর কিছু কিছু গুনাহ দ্বারা নেক কাজ বাতিল হয় না, কিন্তু নেক কাজে রু নষ্ট হয়ে যায়, নূর নষ্ট হয়ে যায়, নেক কাজ দ্বারা যে আল্লাহ নৈকট্য অর্জন করার উদ্দেশ্য ওটা শেষ হয়ে যায়। অর্থাৎ গুনার দ্বারা ক্ষতি হবেই, ক্ষতি হবেই, কিন্তু আমরা তো গুনাহ করতেছি। এবং আল্লাহ কোরআনে অভিযোগ করছেন, ওয়ালাউ বাসাতাল্লাহু ফির রিজক লাবাগাউ ফিল আরদ, আমি মাওলা কাউকে যদি রিজিকের মধ্যে প্রশস্ততা দান করি তো সে আমার নাফরমানি শুরু করে দেয়। আল্লাহ বলতেছেন আমি যদি কাউকে রিজিক বাড়ায় দেই তো তার আরো বেশি আল্লাহর রাস্তায় ধাবিত হওয়ার দরকার ছিল, কিন্তু ধাবিত না হয় সে কি করে, গুনার পরিমাণ বাড়াই দেয়। আল্লাহ রিজিক বাড়াই দিছে, এখন যদি সে স্বর্ণের চেন গলায় না ঝুলায় তাহলে রিজিকটা কোথায় খরচ করবে? স্বর্ণের চেন গলায় না ঝুলায়, হ্যাঁ, তারপরে সে যদি টেলিভিশন না কেনে কোথায় খরচ করবে? পয়সা দিলেই সে মনে করে যে আমার পাজামা তো টাকার নিচে থাকতে হবে। পয়সা দিলে দেখবেন সে মনে করে আমার পাজামা প্যান্ট কোথায় থাকতে হবে, টাকনুটাকে পড়তে হবে, তার না হলে আমার মান সম্মান থাকবে না। যার পয়সা হয়েছে তার এই অবস্থা হয়েছে। হ্যাঁ, যারা ওলামায়ে কেরামের সোহবত আসে তাদের এই অবস্থা হয় নাই, যারা হক্কানে আলেম ওলামার সোহবতে আসে তাদের এই অবস্থা হয় নাই, তা না হলে পয়সা দিলেই দেখবেন গুনাহ করতেছে। কিছু গুনাহতে এত ব্যাপক হয়ে গেছে, যেমন টাকুন নিচে পায়জামা লুঙ্গি এগুলো ঝুলাই দেওয়া, এত মারাত্মক গুনাহ এটা, কবিরা গুনাহ, যে হাশরের ময়দানে আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তো তাকে মাফ করবে কে? মাফ করতে হলে যদি না তাকায় তো কি হবে তার? এই লিবাস ইংরেজরা আমাদেরকে দিয়ে গেছে এবং স্কুল কলেজের মাধ্যমে এই লিবাস চালু আছে। ইংরেজ তৈরির কারখানা হলো স্কুল কলেজ, ইংরেজ তৈরির কারখানা, তাদের নিয়ম কানুন ওইখান থেকে সব জারি আছে। তারপরে দাড়ি কাটা, আগে কিন্তু মুসলমানরা দাড়ি কাটত না, এটা ইংরেজরা চালু করে গেছে। ওই সময় মুসলমানরা খুব নির্যাতিত নিষ্পেষিত ছিল, সেই অবস্থায় তারা আবার কি করছে, ইংরেজরা দাড়ির উপরে ট্যাক্স বসেছে, সেই বেটা খাইতে পারে না, আমার দাড়ির ট্যাক্স কোত্থেকে দিবে? তখন বাধ্য হয়ে কি করছে, দাড়ি কাটি বলছে। এই যে দাড়ি কাটা শুরু হয়েছে এটা কিন্তু আর বন্ধ হয় নাই, এখনো কাটতে আছে। অথচ হাদিস আছে আল্লাহ তাআলা মহিলাদেরকে সৌন্দর্য দিচ্ছেন লম্বা চুলের দ্বারা, আর পুরুষদেরকে সৌন্দর্য দিচ্ছেন লম্বা দাড়ির দ্বারা। আল্লাহ আল্লাহ দিচ্ছেন, তো সে সৌন্দর্য নষ্ট করে দিল, তার চেহারার অর্ধেক নেই, দাড়ি কাটলে চেহারার অর্ধেক নেই, হাফ টিকিট হয়ে গেল, অর্ধেক চেহারা নেই, অর্ধেক গায়েব, আর বাকি অর্ধেক লয়ে ঘুরতেছে। দূরত্বে দেখলে সত্যি খুব আশ্চর্য লাগে, এত লোক দূরত্বে দেখেন বা পত্রিকায় তাদের ছবি দেখবেন তো অন্যরকম মনে হবে, মনে হলো অনেকগুলো বানর মনে এক জায়গায় হয়েছে। দাড়ি হলো সৌন্দর্যের প্রতীক, এটা দিয়ে চেহারা পূর্ণাঙ্গ হয়, এটা ইমানের আলামত। আমরা পয়সা খরচ করে এটাকে নষ্ট করে দিচ্ছি। আর টেলিভিশনের কথা কি বলবো, এ তো এমন অবস্থায় চলে গেছি আমরা, ইহুদি খ্রিস্টানরা এগুলো দিয়ে আমাদেরকে এমন দুরবস্থায় ফেলে দিছে যে আমাদের নামাজ রোজা কোনটাই তাসির করতেছে না। নামাজ পড়ে 5 মিনিট আর টেলিভিশন দেখে 5 ঘন্টা, তো কোনটা তাসির করবে? গত 3-4 দিন আগে আমার কাছে এক যুবক আসলো, এসে এসে নতুন তাবলিগে লাগছে আর দুঃখ প্রকাশ করলো, হুজুর আমার মা নামাজ পড়ে, সবকিছু করে, তসবিহ পড়ে, কিন্তু সারাদিন ইন্ডিয়ান সিরিয়াল দেখে, সারাদিন কি দেখে? ইন্ডিয়ান সিরিয়াল দেখে। এটা না দেখলে তার মাথা খারাপ হয়ে যায়। আর যদি আমাদের বাসার টেলিভিশন নষ্ট থাকে তাহলে আমার বোনদের বাসায় চলে যায়। এটা দেখতে হবে, এটা কাজা করা যাবে না, সিরিয়াল কাজা করা যাবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। কি নামাজ পড়তেছে? নিশ্চয় তার নামাজ হইতেছে না। কে নামাজ যদি কেউ সহি শুদ্ধ করে পড়ে তো সে গুনাহ করতে পারবে না। চোখে ছানি পড়লে সে মশা মাছিও খাবে, কিন্তু ছানি যদি কাটি দেয়, অপারেশন করে, তখন সে দেখে দেখে প্লেটের মধ্যে মশা মাছি খাবে? তা মানুষ যখন নামাজ ঠিক মতো পড়ে, সহিভাবে পড়ে, রসুল্লাহ নামাজ পড়ে, তখন তার অন্তর্চক্ষু পরিষ্কার হয়ে যায়। আমরা গোনা করে করে কালো করে ফেলি, ওটা পরিষ্কার হয়ে যায়। তো পরিষ্কার হয়ে গেলে চোখে ছানি কাটলে যেরকম মশা মাছি আর খায় না, তখন সে গোনাও আর করতে পারে না। প্রত্যেকটা গোনা তার কাছে পায়খানার থেকেও নাপাক মনে হয়, শুকুরের থেকেও নাপাক মনে হয়, করবে কেমনি? এই যুবক যে মায়ের বিরুদ্ধে বলল, দেখি ওই যুবকের একার কথা না আমাদের অধিকাংশের ঘরের কথা? এটা ওই যুবকের একার কথা না, আমাদের অধিকাংশের ঘরে এই অবস্থা। বিশেষ করে পুরুষের তুলনায় এই গোনার ভিতরে আমাদের মা বোনরা বেশি আগায় আছে। এই ব্যাপারে আমাল সুন্না কিতাবে আমার একটা পর্চা আছে, আমাল সুন্না কিতাবে আমার যদ্দূর মনে পড়তেছে একটা পর্চা আছে, সেখানে এই টেলিভিশন দেখার 10-15টা ক্ষতি আমি লিখছি, 10-15টা ক্ষতি লিখছি আমি। আপনি আল্লাহর আস্তে যদি পড়েন এবং অন্যকে পড়ার জন্য বলেন, তাহলে অনেকে হয়তো ইহুদি খ্রিস্টানদের এই খপ্পর বদ্দিন বানানোর বহুত বড় হাতিয়ার এই টেলিভিশন। এক লোক আমার পিসা হুজুরকে বলছিলেন, হুজুর আমি টেলিভিশন দেখি না, তবে খবরটা খালি একটু শুনি, আর কিছু করি না। আমি এমনি টেলিভিশন দেখি না, কিন্তু খবরটা শুনি। আমার সাহেব বলেন, কে খবর তোমার মা পড়তি হ্যাঁ, তোমারই খালা পড়তি হ্যাঁ? তুমি তো খবরটা দেখো, ওই খবর তোমার মা পড়ে না তোমার খালা পড়ে? কে পড়ে? মা খালা পড়লে তো দেখা যায় যেত, কিন্তু অন্য কোন মহিলা সাজে গুজে আসছে, এ তো মাও না, খালাও না, বোনও না, কিচ্ছু না, ওকে কিভাবে দেখো? খবর কত শোনো আর ওকে কদ্দূর দেখো? হ্যাঁ, তখন তো থলের বিড়াল বেরোয় আসবে। আসেন তো মহিলাকে দেখা উদ্দেশ্য, খবর টবর কি? খবর শুনে কি ফায়দা হয়? কি করতে পারি আমরা খবর শুনে? যাই হোক, 5 নম্বর দায়িত্ব, এই গুনাহ বর্জন করতে হবে, জাহেদি গুনাহ বাতিনি। আর 6 নম্বর দায়িত্ব, হিসাব মেলানোর দায়িত্ব, দিনই কাজের জন্য আমরা সময় বের করতেছি কিনা, দিনই কাজের জন্য সময় বের করতেছি কিনা, এটা একটা দায়িত্ব। তো বছরের শুরুতে আমাদের দায়িত্ব এই 6টা বিষয়, ইমান, নামাজ, হালাল রিজিক, বান্দার হক, গুনাহ বর্জন, দাওয়াতের কাজ, এই 6টা বিষয় শরীয়ত আমাকে দায়িত্ব দিছে। এগুলো শেখো, আমল করো, দাওয়াত দাও। শেখো, আমল করো, বিশ্ববাসীর কাছে পৌঁছাও। এটা আমি কতটুকু করতেছি? এই হিসাব বারবার মেলাইতে হবে, ওলামায়ে কেরামের দ্বারস্থ হইতে হবে, তাদের সোহবতে আসতে হবে, তাহলে হিসাব মেলানো সহি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।